رمضان 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 رمضان
রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আসুন আমরা ইমরান ভাইয়ের কাছে যাব, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই,
আজকে যে আমাদের বিষয় প্রকৃত খুশি, এখানে যে খুশির যে বিষয়টা, ঈদ যখন আমাদের মাঝে আসে তখন স্বাভাবিকভাবে আমরা খুশি উদযাপন আমরা করি, কিন্তু এর ধারাবাহিকতা যদি আমরা দেখি, ঈদ কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা মাহে রমাদান মুবারকে রাজি করেছেন সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, কোরআনুল করিমে তেলাওয়াতের মাধ্যমে, দুরুদ শরীফের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাওবার মাধ্যমে, মাগফিরাতের মাধ্যমে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সিয়াম সাধনার উপর সন্তুষ্ট, অবশ্যই তার জন্য একটা আনন্দের বিষয়, খুশির বিষয়। কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈদের দিন আল্লাহ তাআলার নেককার বান্দাদের প্রতি এমন অনুগ্রহ, এমন দয়া প্রদান করেন, সমগ্র মাহে রমাদানুল মুবারকে যত সংখ্যক গুনাহগারকে ক্ষমা করা হয় তত সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন ঈদের দিন। তো এই ঈদ, ঈদের যে আমাদের প্রকৃত খুশি, আমরা যদি বুজুর্গানের দিনের দিকে যারা সঠিকভাবে যারা ইবাদত করেছেন, যারা সঠিকভাবে রোজা রেখেছেন, মাহে রমাদানুল মুবারকে যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি সন্তুষ্টি করে গিয়েছেন, যদি আমরা তাদের দিকে তাকাই, যে যারা না রোজাতে অবহেলা করেছেন, না তারা সিয়াম সাধনাতে, না জিকিরে, না ইবাদতে তারা অলসতা করেছেন, ওই মহান ব্যক্তিদের দিকে যদি আমরা যাই, তাদের মধ্যে এক মহান ব্যক্তি, তিনি এমন একটা বাণী আমাদের জন্য শত শত বছর পূর্বে ঈদকে কেন্দ্র করে একটা বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন। আমি সেই বাণীর দিকে যেতে চাচ্ছি। আশিকে রমজান আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া ওনার লিখিত কিতাব ফয়জানে সুন্নতের মধ্যে সেই মহান হস্তির, সেই মহান ব্যক্তিত্বের সেই উচ্চ মর্যাদা সম্পূর্ণ বাণী তিনি ফয়জানে সুন্নতের মধ্যে রমজানের ঈদের অধ্যায়ের মধ্যে তিনি লেখেন। আর তিনি হচ্ছেন আর কেউ নয়, ওলিদের সম্রাট হুজুর গওস পাক শেখ মঈউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। তিনি কি বললেন, বাংলা অর্থ হচ্ছে লোকেরা বলে কাল ঈদ, কাল ঈদ, আর সবাই আনন্দিত, কিন্তু আমি যেই দিন এই দুনিয়া থেকে নিরাপদ ইমান সহকারে যেতে পারব সেই দিন হবে আমার ঈদ। এই যে প্রকৃত তিনি ওনার যে খুশিটা, ওনার প্রকৃত যে খুশি, আসল খুশির ব্যাপারে তিনি নসিহত করলেন, উপদেশ দিলেন, যে তিনি বলেন আমার ঈদ তো সেই দিন হবে। কে বললেন? ওলিদের সম্রাট
আল্লাহ,
যাদের ইবাদত, যাদের রোজা নিঃসন্দেহে কবুল। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যেই মগ্ন থাকতেন ওই মহান ব্যক্তির দয় আমাদেরকে কেমন শিক্ষা দিচ্ছে যে আমাদের, তিনি বলেন আমার আসল ঈদ, আমার প্রকৃত ঈদ আমার সেই দিন হবে যেই দিন আমি ইমান সহকারে দুনিয়ায় থেকে যেতে পারব। মাহে রমাদানুল মোবারক আমরা পেলাম। আমি জানি না যে আমাদের যে নগণ্য ইবাদত যেভাবে রোজা রাখার প্রয়োজন ছিল আমি সেভাবে রোজা রাখতে পারি নাই, যেভাবে নামাজ আদায় করার প্রয়োজন ছিল, যেভাবে রমজানকে সম্মান করার প্রয়োজন ছিল, যেভাবে এই মাহে রমাদানুল মোবারক এই মাসকে সম্মান করার প্রয়োজন ছিল, কিন্তু সেভাবে আমাদের দ্বারা সম্ভব হয়নি। তো একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তারা সঠিকভাবে পরিপূর্ণতার সাথে ইবাদত করার পরও তারা বলেন যে আমার প্রকৃত ঈদ, আসল ঈদ খুশি তখন হবে যখন আমি ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেব। তো এই সকল যারা মহান ব্যক্তিদ্বয় তাদের থেকে আমাদেরকে নসিহত গ্রহণ করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমন যাতে না হয় যে ঈদের আনন্দে খুশিতে আমি এমনভাবে বিভোর হয়ে গেলাম, আমার ক্ষমা হলো কি না, আমার মাগফিরাত হলো কি না সেদিকে আমার কোনো খেয়াল নেই, আমার কোনো চেতনা নেই। একদিকে মহান রব্বুল আলামিন আপনার ঈদের রাতে বান্দাকে মাগফিরাত করে যাচ্ছে, লাইলাতুল জায়দার প্রতিদান দিচ্ছে, আর অন্যদিকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নারাজ করে যাচ্ছি। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আপনার সাহাবী রসুল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা আমরা মাদিনী চ্যানেলে কিন্তু বারবার আমরা শুনি। শোনার উদ্দেশ্য কি? যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল সুন্নাত দামাত বারাকাত মুআলিয়া ফরমান যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে বারবার বারবার শোনার মকসদ উদ্দেশ্য হচ্ছে এটা যে জিনিসটা যাতে আমাদের ভিতরে গেঁথে যায় যাতে করে আমরা আমলের দিকে কি আসতে পারি। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে তিনার শিক্ষণীয় যে বিষয়টা ঈদকে নিয়ে, আল্লাহু আকবর, আমির আল সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া আশিকে রমজান, আপনার হয়তো আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে আমির আল সুন্নাত যেখানে বসবাস করেন সেই দেশে আপনার ঈদের ডিগ্রার হয়েছে, আপনার ঈদ উদযাপন করা হবে, কিন্তু ওনার যে কেফিয়াত, ওনার আলফেসানি ভাই যে ওনার আমির আল সুন্নাত দামাত বারাকাত আলিয়ার যে ওনার মনের যে অবস্থা, যে বিষয়গুলো যখন এগুলো আমরা প্র্যাকটিক্যালভাবে যখন মাদিনী চ্যানেল থেকে দেখি তখন আমাদের সে পূর্বে বুজুর্গানের দিনের কথা স্মরণ হয়ে যায়, সাহাবায়ে কেরামের সেই ঈদের ঘটনাগুলোর কথা স্মরণ হয়ে যায়, আউলিয়ে কেরামের সেই ঈদের ঘটনার কথা আমাদের স্মরণ হয়ে যায়। যেমন ঈদের দিন যখন খলিফার ঘরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন লোকেরা উপস্থিত হলেন, যেহেতু ঈদের নামাজের জামাত এর ইমামতি করবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন ইমাম যতক্ষণ আসবে না ততক্ষণ তো মুসল্লি অবশ্যই কি অপেক্ষা করবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষাবান। যখন লোকেরা সেখানে গিয়ে ওনার ঘরের দরজায় পৌঁছলেন, দেখলেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা বন্ধ অবস্থায়, লোকেরা হতভম্ব হয়ে একটা জিনিস দেখতে লাগলো যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে কান্না করতে লাগলেন, ঘরের দরজা বন্ধ কিন্তু ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। কোন দিন? খুশির দিন, ঈদের দিন। তখন লোকেরা হতভম্ব হয়ে আরজ করলো, হে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ তো ঈদ, যা খুশি উদযাপনের দিন, খুশির স্থলে এ কান্নাকাটি কেন? আপনার মাঝে কান্না, তিনি চোখের ফানে মুছতে মুছতে একটি কথা বললেন, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। তিনি কি বললেন? হে লোকেরা, এটা ঈদের দিন, আবার আজাবের হুমকির দিন। একদিকে ঈদ, অন্যদিকে আজাবের হুমকির দিন। আজ যার রোজা, যার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, নিঃসন্দেহে আজ তার জন্য ঈদের দিন।
আপনারা দেখেছেন রমজানুল মোবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আজকে বিষয় নিয়েছি আমরা ইবাদতে স্থায়িত্ব কিভাবে পাওয়া যায় আর স্থায়িত্ব কতটুকু দরকার? ইমরান ভাই আছেন আমাদের সাথে, জুনায়দ মাদানী আছেন, আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করে
একেবারে উপযুক্ত সময়ে
জি
আজকে যে বিষয়টি নেওয়া হলো প্রয়োজন ছিল,
হ্যাঁ,
এই সময় এ ধরনের বিষয় নিয়ে আলোচনা করা। শুরুতে যদি আমরা হাদিসে মোবারকার থেকে যদি আমরা যাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই আমল উত্তম
জি
যা পরিমাণে কম কিন্তু রেগুলার।
সুবহানাল্লাহ,
এখানে কম শব্দটাও হাদিসে পাকের মধ্যে এসেছে, মানে আমলটা ব্যাপক না,
জি জি,
আমলটা কম কিন্তু তা রেগুলার। রেগুলার মানে যেটাকে আমাদের স্থায়িত্ব যেটাকে বলি, মানে কন্টিনিউ যেটাকে চালিয়ে যাওয়া, এই আমলটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন, এটা হচ্ছে উত্তম আমল।
সুবহানাল্লাহ,
এই যদি আমরা দেখি যে আমাদের মাহে রমাদানুল মোবারকে সেটা নামাজ হোক, কোরআনুল করিমের তেলাওয়াত হোক, তাসবিহ হোক, দুরুদ হোক, নফল নামাজ হোক, যেমন অনেকে মাশাআল্লাহ প্রতিদিনে তাহাজ্জুদ নামাজ পড়ার অনেকে সৌভাগ্য হয়েছে, অনেকে আওয়াবিলে নামাজও আদায় করেছেন, অনেকে শেষ আস্তে নামাজও আদায় করেছেন, কোরআন তেলাওয়াতও করেছেন, হঠাৎ করে রমজান শেষ হওয়ার সাথে সাথে এর থেকে স্থায়িত্ব না পাওয়া, স্থায়িত্ব না থাকা ইবাদতের মধ্যে, এটা আমাদের জন্য কত বড় ক্ষতি। সেটা হচ্ছে যে আপনার একত হচ্ছে যে হাদিসে মোবারকা অনুযায়ী যে আমি উত্তম আমল থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, কেন উত্তম হচ্ছে যে আমলটা কম কিন্তু কি করা হয়, রেগুলার
করা।
এখানে একটা বিষয় দর্শক শ্রোতার জন্য যে মাহে রমাদানুল মোবারক এক প্রকার আমরা বলতে পারি যে ইবাদতের অভ্যস্ততা আনার জন্য প্র্যাকটিস যেটাকে বলা হয়। যেমন কোনো মানুষ যদি সেই দুনিয়াবি কোনো কাজের মধ্যে সেই রেগুলার হতে চায়, মানে এই কাজটা আমার কাজের মধ্যে আমি এটাকে কি করব, আবশ্যক হিসাবে আমি এটাকে নেব,
নিয়ে নেব
যাতে করে রেগুলার এই কাজটা আমার দ্বারা হয়, তখন সে কিন্তু কোনো না কোনো যেখানে প্র্যাকটিস করানো হয়, চর্চা করানো হয়, সে সেই জায়গাতে উপস্থিত হয়ে কিছুদিন এটাকে ভালোভাবে রিহার্সেল করে,
রাইট,
চর্চা করে। তো আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ রমাদান মুবারক প্রতি বছরে আমাদের মাঝে আসে, আর প্রতি বছরে একটা মাস আমাদের ইবাদতের আগ্রহ বলেন, ইবাদতের প্র্যাকটিস বলেন, ইবাদতকে আমাদের জিন্দগির সাথে সাজানোর জন্য একটা সুবর্ণ কিন্তু একটা সুযোগ হয় মাহে রমজান। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে যে হয়তো বা কিছু সংখ্যক লোক ব্যতীত বাকিরাই কিন্তু এটার স্থায়িত্ব পায় না। এর কারণ হচ্ছে কি, আমাদের মধ্যে এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে এটাই ডিফারেন্স। আউলি একরাম যারা তাদের অবস্থা হচ্ছে যে তারা যখন এই সকল বরকতময় সময়গুলো থেকে তারা শিক্ষা নেয়, শিখে নেয়। যেমন আপনার আমরা যদি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতাকে আমির আলুস সুন্নতকে যদি আমরা দেখি, তিনি মাহে রমাদানুল মোবারকের যে সকল আমলগুলো, নফল ইবাদতগুলো, ওই নফল ইবাদতগুলো কিন্তু ওনার মাঝে কি আপনার রমজানের পর আপনি দেখবেন মাহে রমাদানুল মোবারকে উনি ফরজ রোজা রেখেছেন, রমজান যাওয়ার পরে তিনি আবার রোজার মধ্যে, যদিও সেটা ফরজ না, নফল রোজা, তিনি তো 12 মাস রোজা থাকেন। তো এই রোজা 12 মাস নিজেকে রোজার মধ্যে রাখা, অথবা 12 মাস না হলে প্রতি সপ্তাহে একটা রোজা রাখা, অথবা মাসে কয়েকটা রোজা রাখা, এই রোজা রাখার যে একটা নিয়ামত, এটাও কিন্তু মাহে রমজান থেকে আমরা পেয়েছি। যখন একজন মানুষ রমজান মাসে 1 মাস রোজা রাখতে সে কামিয়াব হয়ে গেল, তাহলে সে আপনার রমজান যাওয়ার পরে সে কি চাইলে সপ্তাহে একটা রোজা রাখতে পারে না? পারে। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের ইবাদতের মধ্যে এই মাহে রমাদানুল মোবারকে যে আমরা ইবাদত করলাম, ইবাদত করার পাশাপাশি আমাদের যে এই নিয়তটা আমাদের হওয়া উচিত, ওদিন আমির আলুস সুন্নাহ দামাত বারাকাত মালিয়ার কিছু নিয়ত করালেন, যেমন অনেকে কোরআনুল করিমের খতম আদায় করলেন,
জি,
তো কোরআনুল করিমের খতমের অবস্থা তো এমন, আমাদের রমজান মাসে 1, 2, 3, 4, 5 খতম তো হয়ে যায়, কিন্তু আগামী রমজান আসা পর্যন্ত কিন্তু আমাদের কোরআন শরীফকে স্পর্শ করার, জিয়ারত করার সৌভাগ্য
হয় না,
হয় না। তো এই বিষয়গুলোকে যদি আমরা দেখি যে রমজান যাওয়ার সাথে সাথে, হ্যাঁ, এখানে একটা হচ্ছে কি যে রমাদানুল মোবারকের পরে হচ্ছে আপনার, আমার আপনার জন্য, মানে যেটাকে বলে না, যেমন একটা জিনিস হচ্ছে যে এখন সামনে ফাইনাল আসতেছে, কি আসতেছে মানে কোন একটা জিনিস বলে না যে এখন কামিয়াব অর্জন করার জন্য আসলটা সামনে ফাইনাল, এটা হচ্ছে কিন্তু রমজানের পরে। রমাদান মুবারক বড়ই বরকতময়, বড়ই ফজিলতপূর্ণ, কিন্তু এর যে কামিয়াবিটা, এর সফলতাটা, এটা সাকসেস হওয়ার বিষয়টা কিন্তু রমজানের পরে। কেন? ইবলিস শয়তানকে ছেড়ে দেওয়া হবে। যখন ইবলিস শয়তান সে এখন কয়েদি থেকে সে যখন সে মুক্ত হয়ে যাবে, অলরেডি কিতাবের মধ্যে তো এসেছে যে ইবলিস শয়তান সমস্ত তার লস্করকে নিয়ে, যে যখন আদম সন্তানকে যখন ক্ষমার সুসংবাদ বার্তা শুনিয়ে দেওয়া হয় ঈদের দিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, তখন শয়তান চিৎকার করে কাঁদতে থাকে। তখন তার সঙ্গী যারা সবাই তাকে জিজ্ঞাসা করে যে আপনার এত কান্নার কারণ কি, তখন বলে আফসোস আদম সন্তানকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা ঈদের নামাজ আদায় করে নিয়েছে, ক্ষমা করে দিয়েছে, তাদেরকে এখন তোমরা তোমাদের কারণে তাদেরকে গুনাহের মধ্যে, খারাপ কাজের মধ্যে তাদেরকে লাগিয়ে দেওয়া, আফসোস। তখন ওই সকল লোক যারা মাহে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, এখন তারা সেই স্থায়ীভাবে আর নামাজের দিকে যেতে পারছে না, যে কোরআন তেলাওয়াত করলো সে আর কোরআন তেলাওয়াতের দিকে যেতে পারছে না, যার হাতের মধ্যে সর্বক্ষণ তসবিহ থাকতো, দুরূদ শরীফ পড়তো, এখন সেই তসবিহকে হয়তো সাইডে রেখে, এখন তসবিহ কোথায় হয়তো খবরও নাই, আপনার মোবাইল ফোন নিয়ে সে ব্যস্ত হয়ে গেল। তো এখন হচ্ছে যে আমাকে, আপনাকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে এটা চিন্তা করতে হবে যে আমার জন্য কামিয়াবির যে সময়টা, ঈদের চাঁদ উদিত হওয়ার পর পরে শয়তান আমাদেরকে মাহে রমাদান, কেন সে আমাদেরকে গুনাহ করাইতে পারে নাই আমাদের দ্বারা, এখন সে বড় ক্ষোভের মধ্যে আছে যে যখনই চাঁদ উদিত হবে, যখনই সে মুক্ত হবে, তখনই সে তার প্রতিশোধ, পুরো এক মাসের যে প্রতিশোধ যেটা দিয়ে সে গুনাহ করানো তা সে করাইতে পারলো না কোনো মুসলমানকে দিয়ে, সেটার প্রতিশোধ নেবে।
এখন সে অর্থাৎ পুরো মাস তো বন্দি ছিল, আমরা রমজানের মধ্যে বিভিন্ন মুবাল্লিগ থেকে শুনলাম কি রমজান মাস শয়তান মানুষের ধোকা দেওয়া থেকে দূরে থাকে, তো রমজানের পরেই তার আবার কার্যকলাপগুলো শুরু হয়ে যায়, মানুষকে কীভাবে ধোকা দিবে, পুরো মাস যে রোজা রেখেছে, ইবাদত করেছে, এগুলো কীভাবে নষ্ট করা যায়, আমলগুলো কীভাবে নষ্ট করা যায়, সওয়াবগুলো কীভাবে নষ্ট করা যায়, এভাবে সে উৎপেতে আছে। এখন শুধু চাঁদ উঠবে আর সে মানুষকে ধোকার মধ্যে লাগিয়ে দিবে, পুরো রমজান মাস যা করেছে। তো এই জন্য আমাদের উচিত হলো, যেটা ইমরান ভাই বলতে চেয়েছেন কি, আমাদের উচিত হলো আমরা যেন শয়তানের ধোকায় পড়ে না যাই, যে ইবাদতগুলো করেছি সেগুলো যেন আমাদের স্থায়িত্ব পায়, এর জন্য আমাদেরকে চিন্তা করতে হবে।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
দোয়া, আসলে দোয়ার একটা অর্থ হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা, জি হে আল্লাহ তুমি আমার উপর দয়া করো, আমাকে মাফ করো। আরেকটা অর্থ হচ্ছে একটা বিশেষ শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ এটার মাধ্যমে, এই দোয়াটার মাধ্যমে আমাকে দয়া করো। তো দোয়া বলতে আপনি যে জিনিসটা বুঝিয়েছেন, একটা হচ্ছে দোয়া, হাত তুলে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতে কারিমা নিয়ে দোয়া করা, আল্লাহ তাআলার দরবারে বিভিন্ন ওসিলা নিয়ে দোয়া করা, একটা হচ্ছে দোয়া পড়া। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন দোয়া পড়তেন, ওনার জীবনে দোয়া করতেনও আবার দোয়া পড়তেনও। তো দোয়া করা, এটা আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা স্টাডি করি, যে বুখারী শরীফের যদি আমরা হাদিস শরীফ দেখি, আবু দাউদ শরীফের, তিরমিজি শরীফের হাদিস শরীফ যদি দেখি, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে রাতে ঘুমাতে আসা পর্যন্ত প্রত্যেকটা স্থানে স্পেশাল কিছু দোয়া পড়তেন। তো দোয়া এটা অবশ্যই পড়তে হবে, যেমন একটা রিওয়ায়েত এখানে এসেছে, এখানে বলা হচ্ছে বুখারী শরীফ একটা হাদিস শরীফ এখানে উদ্ধৃত করা হয়েছে যে আব্দুল আজিজ বিন সুহাইব এবং সাবেদ মুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতের মধ্যে হাজির হলেন, আর সাবেদ মুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আবু হামজা, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অসুস্থ হয়ে গিয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি যিনি 10 বছর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, উনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু কাছে থেকে দেখেছেন হয়তো অনেকেই ওইভাবে দেখার সৌভাগ্য পায়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাকে তোমার অসুস্থতা থেকে সুস্থতার জন্য কিছু ঝাড়ফুঁক করে দিব না, দম করে দিব না, তোমাকে ফুঁক দিব না? যেই দোয়া দ্বারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে সুস্থতার জন্য ফুক দিতেন, সেই দোয়া দ্বারা কি তোমার উপর ফুক দিব না? তখন সাবিত বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন নয়, অবশ্যই দিন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা পড়লেন, যে দোয়াটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে বিভিন্ন অসুস্থ ব্যক্তিদের উপর ফুক দিতেন, সেটা কি? আল্লাহুম্মা রাব্বান নাসি মুযহিবাল বাসি ইশফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনতা শিফাআন লা ইউগাদিরু সাকামা। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 855 পৃষ্ঠা এই হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। অর্থাৎ বুঝে যাচ্ছে জি, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখনই কোনো অসুস্থ ব্যক্তি আসতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দোয়াটা পড়ে ফুক দিতেন। তাহলে বোঝা যাচ্ছে শাহরুখ ভাই, দোয়া পড়া এবং দোয়া পড়ে মানুষকে ফুক দেওয়া, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পেলাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিভিন্ন দোয়াও শিক্ষা দিয়েছেন। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, এটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। শুধু আমি এটাই বলতে চাই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা স্টাডি করি, জীবনে যদি আমরা দেখি, বিশেষ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি সবচেয়ে বেশি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখেছেন। উনি বলছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিদেরকে এই দোয়ার মাধ্যমে তাদের উপর বিভিন্নভাবে দোয়া পড়ে ফুক দিতেন। তো এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারকা। তো এই জিনিসটাও আমরা যদি ইনশাআল্লাহ কিছু দোয়া পড়তে থাকি, দোয়া করতে থাকি, এবং মানুষকেও যদি কিছু দোয়া পড়ে ফুক দিই, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হবে, সুবহানাল্লাহ।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন, দয়া করা হবে, চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যে কথাটা বলতে চাই সর্বপ্রথম, সেটা হচ্ছে মানুষ পরিবেশের জন্য, পরিবেশ কিন্তু মানুষের জন্য নয়।
আচ্ছা, খুব সুন্দর।
তো পরিবেশ আমাদের জন্য, আমরা কিন্তু পরিবেশের জন্য নই। পরিবেশ যদি বিনষ্ট হয়, পরিবেশ যদি দূষণ হয়, সেক্ষেত্রে আমাদেরকেই ভোগান্তি পোহাতে হবে। তো কাজেই পরিবেশ দূষণটা কী সে সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই। পরিবেশ দূষণ হচ্ছে বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার করি আমরা। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, প্রয়োজনে ব্যবহার করি, অপ্রয়োজনে ব্যবহার করি।
জি,
পরিবেশের এই যে ব্যবহার, যথেচ্ছাচার পরিবেশের প্রতি, এই যত্রতত্র যেখানে সেখানে যখন তখন পরিবেশের থেকে উপকার গ্রহণ করা, পরিবেশের ক্ষতি করা, আর এই ক্ষতির কারণে পরিবেশের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, আর এই পরিবর্তন যখন জীব জগতের জন্য ক্ষতির কারণ হয়, তখনই কিন্তু আমরা তাকে বলি পরিবেশ দূষণ।
আচ্ছা,
এই পরিবেশ দূষণের প্রধান দুটি অন্যতম কারণ হচ্ছে, নম্বর এক, শিল্পায়ন। প্রচুর পরিমাণ শিল্পায়ন, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, কলকারখানা গড়ে উঠছে।
জি,
প্রত্যেকটা দেশ এখন উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নয়নশীল দেশ,
আর আমাদের হওয়া দরকার,
উন্নয়নও দরকার।
জি,
তো সেক্ষেত্রে শিল্পায়ন গড়ে তোলার জন্য, শিল্প, একটা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য, কলকারখানা গড়ে তোলার জন্য অবশ্যই আমাকে জানতে হবে যে আমার এই শিল্প কারখানার মাধ্যমে কোনোভাবে পরিবেশ কি দূষিত হচ্ছে। পরিবেশ প্রধানত তিনটি কারণে দূষিত হতে পারে, একটা হচ্ছে পানি, দ্বিতীয়টা হচ্ছে বায়ু, তৃতীয়টা হচ্ছে শব্দ।
আচ্ছা,
পানি দূষণ, বায়ু দূষণ,
শব্দ দূষণ,
শব্দ দূষণ, এই তিনটা হচ্ছে প্রধানত। কেননা এই তিনটাই কিন্তু মানব জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত, মানব জীবন কিন্তু এই তিনটার একটা ছাড়াও কিন্তু
আছে না।
শ্রবণ শক্তি যদি শেষ হয়ে যায় মানুষ চলতে পারবে
না,
পারবে না। পানি যদি না থাকে, পানি যদি বিনষ্ট হয়ে যায়, দূষণ হয়ে যায়,
জীবন ব্যবস্থা,
পানি যদি ফুরিয়ে যায়, জীবন ব্যবস্থা
নিঃশেষ হয়ে যাবে,
নিঃশেষ হয়ে যাবে। এরপর আসছে বায়ুর দূষণ, বায়ু যে অক্সিজেন আমরা নিচ্ছি, এই অক্সিজেন বায়ু যদি দূষণ হয়ে যায়, বায়ু যদি একেবারে টোটালটাই বিষাক্ত হয়ে যায়, তাহলে এর মধ্যে কোনো অক্সিজেন থাকবে না, কার্বন ডাইঅক্সাইড চলে আসবে, আর এই কার্বন ডাইঅক্সাইড নিলে মানুষ বাঁচবে না, কারণ আমাদের যে নিঃশ্বাস আমরা ব্রেথ আউট করছি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যেটা ব্রেথ ইন করছি নিঃশ্বাস নিচ্ছি সেটা হচ্ছে অক্সিজেন। আর এই অক্সিজেনটা আসছে তরুলতা গাছপালা যে রয়েছে বৃক্ষ রয়েছে, এই বৃক্ষ থেকে বনভূমি থেকে আমরা অক্সিজেনটা পাচ্ছি। তো কাজেই পরিবেশ দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব যদি আমরা আলোচনা করি, নাম্বার এক, দূষণের কারণে মানুষ কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছে দেখুন, কলেরা, ডায়রিয়া, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। নাম্বার দুই, জীবজন্তুর আবাসস্থল বিনষ্ট হচ্ছে, জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ও জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। নাম্বার তিন, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা দিন দিন বেড়েই যাচ্ছে।
আচ্ছা,
তো এই যে প্রভাব দূষণ, পরিবেশ এবং মানব জীবন একে অন্যের সাথে কিন্তু অতপ্রতভাবে, যেমন মানুষের দেহ এবং রূহ আত্মা,
জি,
দেহ থেকে যদি আত্মা বেরিয়ে যায়, সোল যদি বেরিয়ে যায় বাড়ি থেকে, তাহলে কিন্তু এই দেহ নিথর হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে।
জি,
ঠিক তদ্রূপে এই পরিবেশ যদি একেবারেই বিনষ্ট হয়ে যায়, দূষণ হয়ে যায়, অচল হয়ে যায়, মানুষ কিন্তু এক মুহূর্তের জন্য আর বাঁচতে পারবে না।
আল্লাহ।
এরপর আমরা আসি পরিবেশ দূষণের যে মাধ্যমগুলো, এক হচ্ছে পানির দূষণ। দেখুন পানি কীভাবে দূষিত হচ্ছে, পানি দূষণের পাঁচটি অন্যতম কারণ হচ্ছে, নাম্বার এক, পয় নিষ্কাশন ও গৃহস্থালী বর্জ্য পানিতে গিয়ে মিশে দূষিত করছে। নাম্বার দুই, কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থ পানিতে গিয়ে মিশে পানিকে দূষিত করছে। নাম্বার তিন, পানিতে ময়লা আবর্জনা ফেলা। নাম্বার চার, পানিতে কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদি। নাম্বার পাঁচ, কৃষি জমিতে ব্যবহার করা কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির পানিতে মিশে নদী নালা ও পুকুরের পানিকে দূষিত করছে।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আমাদের যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বড় মাধ্যম হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে উজু করা। যে হ্যাঁ, উজু করার দ্বারা আমাদের মুখমণ্ডল পরিষ্কার করা, হাত পরিষ্কার রাখা, বা বলতে গেলে প্রতিটা ক্ষেত্রে আমাদের মুখ পরিষ্কার রাখার বিষয়ে আমাদের কী হয়ে থাকে, একটা মাধ্যম হয়ে যায় উজু করার দ্বারা। এবং এই উজু করা এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার অনেক বড় একটি মাধ্যম, সুবহানাল্লাহ। এবং উজু করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন হাদিস শরীফ বা বিভিন্ন কিতাবের মধ্যে কেমন ফজিলত রয়েছে, যে হ্যাঁ, আপনারা এটা কি জানেন যে যারা সর্বদা উজু অবস্থায় থাকে, বলা হচ্ছে এ সময় যদি কারোর রূহ যদি বের হয়ে যায়, কেউ যদি ইন্তেকাল করে, তাহলে উজু অবস্থায় ইন্তেকাল করার দ্বারা ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ, শহীদ কারা, যারা ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজেদের জীবনকে দিয়ে দিয়েছে একমাত্র ইসলামের জন্য। আর তাদের মতো সওয়াব কি যারা উজু অবস্থায় ইন্তেকাল করবে, উজু অবস্থায় মারা যাবে। এবং এটাও রয়েছে কিতাবের মধ্যে, কেউ যদি, আমরা এটাও জানি যে যখন আজরাইল আলাইহিসসালাম মানুষের রূহ কবজ করবে, তখন এই রূহ কবজ করার সময় তখন মানুষের আমলের দ্বারা, সেটা হচ্ছে যারা বেশি গুনাহ করবে তাদের গুনাহের দ্বারা, যারা নেক আমল করবে তাদের নেকির দ্বারা, এই রূহ কবজ করা একটা মাধ্যম রয়েছে। কেউ যারা বেশি গুনাহগার তাদের রূহ কবজ করা হয়তো বা কষ্টটা বেশি, আর যারা নেককার, যারা নেক আমল বেশি করে তাদের রূহ কবজ করার সহজতা অনেক রয়েছে। কিন্তু যারা উজু অবস্থায় থাকে, তাহলে বলা হচ্ছে তাদের রূহ কবজ করার সময় তাদের কষ্ট এমনই একদমই হয় না। এবং একটি কিতাবের মধ্যে এটাও রয়েছে যে যারা উজু অবস্থায় যাদের রূহ কবজ করা হবে, তাদের রূহটা এমনভাবে নেওয়া হবে যেমনটা আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালামের রূহ কবজ করা হতো। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরকমই উজু থাকার অনেক ফজিলত রয়েছে। যেমনটা একটা ফজিলত এরকমই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদানা মূসা কালিমুল্লাহ আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসসালামকে ইরশাদ করেন, হে মূসা, উজুবিহীন অবস্থা যদি তোমার নিকট কোনো মুসিবত আসে, তাহলে এর জন্য তুমি নিজেই দায়ী। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে উজু অবস্থা যারা থাকে, এর দ্বারা বিপদ দূর হওয়ার মাধ্যম হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন উপায় খুঁজি, বিভিন্ন মাধ্যম খুঁজি যেন আমাদের উপর বিপদ বলা মুসিবত না আসে, আর তার জন্য বড় মাধ্যম এটাই যে সবসময় উজু অবস্থায় থাকা। সুবহানাল্লাহ।
রমজান 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 রমজান।